এই মে তারিখে কলকাতায় শ্রীযুক্ত হরিদাস মিত্র মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি। তার বয়স 50 চলছে। হরিদাসবাবু সমাজসেবা এবং রাজনৈতিক কাজে যুক্ত ছিলেন। অসহযোগ আন্দোলনে কারাবরণ করেছেন। তিনি আজাদ হিন্দ ফৌজের গুপ্ত বিভাগ ভারতে গড়ে তুলেছিলেন 1943-44 সালে। তাকে গ্রেপ্তার করা হয় এবং গোপনে তার ফাঁসির হুকুম হয়েছিল। মহাত্মা গান্ধীর প্রচেষ্টায় মৃত্যুদণ্ড মুকুব হয়, পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। শেষ পর্যন্ত গান্ধীজির ব্যবস্থায় 1946 সালের ডিসেম্বর মাসে মুক্তি লাভ করেন। মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু স্মৃতিকথা বলতে অনুরোধ করায় হরিদাসবাবু বলেন,
দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজির আজাদী বাহিনীর অপূর্ব বীরত্ব কাহিনীর সঠিক বিবরণ সেদিন ভারতবর্ষে এসে পৌঁছয়নি। তারই গুপ্ত বিভাগে সক্রিয় থাকার অপরাধে আমাদের মৃত্যুদণ্ড হয়। সেই 1945 সালের 7ই সেপ্টেম্বর আলিপুর সেন্ট্রাল জেলের ক্ষুদ্র কারা প্রকোষ্ঠের অন্তরালে ফাঁসির ঘরের মধ্যে পাইচারি করছি ফাঁসির আসামি আমি। সরকারি লাল রঙের চিঠির লিখনে মৃত্যুর পরোয়ানা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। জীবনের মেয়াদ আর মাত্র 10 দিন। সহসা অনেকগুলো সিপাহের সবুট পদধ্বনির কর্কশ শব্দে চিন্তাজাল ছিন্ন হয়ে যায়। স্মিত হাস্যে শান্ত ধীরপদে বর্তমানে পরলোকগতা আমার স্ত্রী শ্রীমতী বেলা এসে দাঁড়ালেন। আমার কারাকক্ষের সেই লৌহ কপাটের অদূরে আমার সঙ্গে শেষ সাক্ষাতের অনুমতি পেয়ে দু একটি সাধারণ কথার পর প্রণাম করবার জন্য এগিয়ে এসে বেলা অতি সংগোপনে বলেন, শেষ চেষ্টা, বাপুজির কাছে যাচ্ছি পুনাতে। তার চোখে মুখে স্থির বিশ্বাস ও কঠিন সংকল্পের আভাস আমি লক্ষ্য করি। এর 7 দিনের মধ্যে 14ই সেপ্টেম্বরে পুনায় নেচার কিওর ক্লিনিক থেকে ভাইসরয় লর্ড ওয়াফেলকে চিঠি লিখলেন গান্ধীজি। লিখলেন, লন্ডন থেকে আপনার ফিরে আসা মাত্র এই চিঠি দিয়ে বিরক্ত করার জন্যে আমি দুঃখিত, কিন্তু সম্পূর্ণ মানবতার তাগিদেই এই চিঠি লিখছি। শ্রী সুভাষচন্দ্র বসুর মাত্র 22 বৎসর বয়সকা তরুণী ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী বেলার স্বামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন এমএ শ্রী হরিদাস মিত্র মনে হয় অযৌক্তিক কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। সে যাই হোক না কেন, যুদ্ধ শেষে দয়া প্রদর্শনী একান্ত বিধেয়। আরও লিখলেন, যদি একে ফাঁসি দেয়া হয় তাহলে এটা চরমতম রাজনৈতিক ভ্রান্তি হবে। তিনি লিখলেন, আমি শরৎচন্দ্র বসুর গৃহে থাকাকালে সেবা যত্নে এবং ভজন গানের মাধ্যমে এই মেয়েটি আমার দৃষ্টি আকর্ষণ করে। এর 2 দিন পরে আলিপুর জেলে আমাদের মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত রইল। এরও 25 দিন পরে মহাত্মাজি পুনরায় বড়লাটকে লিখেছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারি কি যে এদের বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে অযথা কালক্ষয় করা হচ্ছে, তাদের মৃত্যুদণ্ড মকুব করা হবে এই প্রত্যাশায় বন্দীদের সপক্ষে সমস্ত গণবিক্ষোভ আমি ঠেকিয়ে রেখেছি। শ্রীমতী বেলা উদ্বিগ্ন হয়ে বলছে, এই ব্যাপারে এদেশে ও গ্রেট ব্রিটেনে অচিরে গণ আন্দোলন শুরু করা উচিত, কিন্তু তবুও সে আমার কথায় ধৈর্য ধরে প্রতীক্ষা করছে। এই চিঠিরও সময় মতন উত্তর আসছে না দেখে বাপুজি অস্থির হয়ে উঠলেন। তবুও বেলাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি বিশ্বাস করি তোমাকে শিগগিরই আমি সুখবর শোনাব, তোমার মুখে হাসি ফোটাব, আনন্দে তোমার ভজন গান শুনব, তারপরে আমি তোমায় ছুটি দেব। এরও 10 দিন পরের চিঠিতে এক জায়গায় তিনি বড়লাটকে লিখলেন, আমার মতে বিচারকে যদি ন্যায় বিচারের পর্যায়ে নিয়ে যেতে হয় তার সুসামঞ্জস্য বিধানের জন্যে দয়া প্রদর্শনেরও প্রয়োজন আছে। এরও 12 দিনের মধ্যেই আমাদের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাবাসের আদেশ বড়লাট দিলেন। গান্ধীজি কিন্তু এতেও ক্ষান্ত হলেন না। আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে নূতন করে আর মামলা করা হবে না, ব্রিটিশ সরকারের এই ঘোষণার সঙ্গে সঙ্গে মহাত্মাজি আমাদের কারামুক্তির দাবি করে চিঠি লিখতে শুরু করে দিলেন। কিন্তু ভাইসরয় তাঁর প্রস্তাবে সম্মত না হয় 1946 সালের 22 জুলাই এই সম্বন্ধে তিনি শেষ চিঠি লিখলেন বড়লাটকে। লিখলেন, চারিটি বিনিত্র রজনী গভীর চিন্তার পর এটি আপনাকে জানানো আমার কর্তব্য মনে করি যে শ্রী হরিদাস মিত্র প্রভৃতির মুক্তিদানে কালক্ষয় করে আপনি অন্যায় করছেন, সরকারি ঘোষিত নীতিরও এটা একান্ত বিরোধী। দিন গড়িয়ে চলে, ভারতের রাজনীতি ক্ষেত্রে ভাঙা গড়ার কাজ শুরু হয়। পণ্ডিত নেহরুর নেতৃত্বে হয় অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা, তখনও আমরা কারান্তরালে। গান্ধীজির ইঙ্গিতে দিল্লিতে আবার ছুটে যায় বেলা। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের প্রাক্কালে ভাঙ্গি কলোনিতে বাপুজির পাশে বসে বেলা আমাদের সকলের মুক্তির দাবি পণ্ডিত নেহরু ও সর্দার প্যাটেলের কাছে উপস্থিত করেন। গান্ধীজি পূর্বেই বেলাকে বলেছিলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবার সঙ্গে সঙ্গে দায়িত্ব নেহরু প্যাটেলের উপর এসছে, তাই আমি এই বন্দীদের মুক্তির ব্যাপারে আমার ইচ্ছা সরাসরি তাদের উপর চাপাতে চাই না। আমার সামনে কথাটা তুমি তাদের স্মরণ করিয়ে দিও, তাতেই কাজ হবে। এর এক মাসের মধ্যেই আমরা জেল থেকে মুক্তি পেলাম। এই ছিলেন গান্ধীজি, প্রতিজ্ঞায় কঠোর, স্নেহে কোমল, কর্তব্যে অটল। বিপন্ন মানুষের আবেদনে মত পথের পার্থক্য তাকে টলাতে পারেনি। সত্যসন্ধ মহাপুরুষ বিবেকের ঐশী নির্দেশে যাকে সত্য বলে মনে করেছেন, সেখানে পরাক্রান্ত ব্রিটিশ তো ছাড় পৃথিবীর কোনো শক্তিকে তিনি ভ্রক্ষেপ করেননি। 46 সালের ডিসেম্বরে মুক্তি পেয়ে সর্বপ্রথম নোয়াখালীতে আত্মসেবায়রত মহাত্মাজিকে সেই খবর জানালাম। শ্রীমতী বেলার গুরুতর অসুস্থতার সংবাদ এসেছিল। উত্তরে মহাত্মাজি বেলাকে চিঠি লিখলেন, বাংলা ভাষায় তার প্রথম লেখা কয়েকটি চিঠির এটি অন্যতম। তিনি লিখলেন, পরম স্নেহের বেলা, হরিদাস ফিরে এসেছেন, কত আশা কত উদ্বেগ নিয়ে, তোমার কি এখন শুয়ে থাকলে চলে? তোমাকে আমাকে আমার অন্তরের আশীর্বাদ জানাচ্ছি, শীঘ্র সুস্থ হয়ে স্বামীর কাজে সহায় হও, তারও অন্তরে বল দাও, ইতি তোমার বাপুর আশীর্বাদ। এমনি অন্তরের ঐশ্বর্যে ভরপুর ছিলেন তিনি।
আচ্ছা হরিদাসবাবু, আপনি তো শ্রীমতী বেলাকে নিয়ে নোয়াখালীতে যখন গান্ধীজি শান্তি মিশনের কাজে গ্রাম থেকে গ্রামান্তরে পদব্রজে ঘুরছিলেন, তখন তো আপনি ওখানেও যান। আচ্ছা গান্ধীজির সঙ্গে কিরকম কথা হয়েছিল সেই স্মৃতি কথা একটু আমাদেরকে আজ বলুন না।
1947 সালের 20 জানুয়ারি সকালে এসে নামলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ি রেল স্টেশনে। এখানে শ্রদ্ধেয় সতীশ দাশগুপ্ত মশাই কাজীর খিল ক্যাম্পের একজন স্বেচ্ছাসেবক একখানা জিপ নিয়ে অপেক্ষা করছিলেন। তার মুখেই শুনলাম আমাদের আসবার টেলিগ্রাম পেয়ে আমার সঙ্গী শ্রীমতী বেলার অসুস্থতার কথা বিবেচনা করে গান্ধীজি নিজে পূর্বদিন শ্রী দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করে এই জিপের ব্যবস্থা করেছেন। মহাত্মাজি তখন সোনাইমুড়ি থেকে প্রায় 30 মাইল দূরে নোয়াখালীর সুদূর পল্লী অঞ্চল নন্দীগ্রাম ক্যাম্পে আছেন। এই 30 মাইল পথ জিপে একটানা যেতে অসুস্থ বেলার অসুবিধা হবে ভেবে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা স্টেশন থেকে 10-12 মাইল দূরে কাজিরখিল ক্যাম্পে নেবে স্নানাহার সেরে কিছুক্ষণ বিশ্রাম করে পরে যেন নন্দীগ্রাম যাই। বাপুর নির্দেশ মতন কাজিরখিল ক্যাম্প হয়ে বিকেল প্রায় 5টার সময় নন্দীগ্রামে গান্ধী ক্যাম্পে পৌঁছলাম। বাপু তখন প্রার্থনা সভায় যাবার জন্যে তৈরি হচ্ছেন। আমাদের দেখবা মাত্র ত্রস্তপদে উঠে এসে শ্রীমতী বেলাকে জড়িয়ে ধরে বললেন, বেলা তুমি এসে গেছো, তোমার জন্য একটু চিন্তিত ছিলাম। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে স্টিমারে রেলে আমাদের কোনো অসুবিধে হয়েছে কিনা, কাজীর খিলে গিয়ে স্নানাহার করেছিলাম কিনা ইত্যাদি নানান প্রশ্ন পরম আত্মীয় অভিভাবকের মতন একের পর এক করে যেতে লাগলেন। সত্যি কথা বলতে কি, তার এই স্নেহ স্পর্শে আমাদের এই দুদিনের পথশ্রম এক নিমেষে লাঘব হয়ে গেল। প্রশ্নাদি শেষ করে তিনি বললেন, আর এখানে নয়, চলো প্রার্থনা সভায় যাওয়া যাক। কুটিরের অদূরেই প্রার্থনা সভা, যথারীতি রামধুন সঙ্গীতের পর বাপুজির ইচ্ছায় বেলা সবাইকে কিছুক্ষণ কীর্তন ভজন গান শোনালেন। জানুয়ারি মাসের শীতের রাত কোথায় কাটানো যায়, খাওয়া দাওয়ারই বা কী হবে, এই নিয়ে পরিচিত সাংবাদিক এবং অন্য দু একজনের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় গান্ধীজির সেক্রেটারি এসে বললেন, বাপুজির কাছে আমাকে নিয়ে গেলেন। বাপু বললেন, তোমরা যে কদিন এখানে থাকবে আমার কাছেই খাবে, খাবার পর সেক্রেটারি বললেন, গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে তিনি আমাদের শোবার বন্দোবস্ত করেছেন, কিন্তু শুতে যাবার আগেই আবার বাপুজির ডাক পড়ল। তিনি তার স্বভাব সিদ্ধ রসিকতা করে আমাকে বললেন, বেলা আমার প্রিয় নাতনি, তুমি আমার নাতজামাই, কিন্তু সে আদর তো তোমাকে করতে পাচ্ছি না, তবে এখানেই তোমাদের শোবার ব্যবস্থা করেছি, অন্তত জেলের চাইতে তো আর খারাপ কিছু হবে না, তাছাড়া বেলাও তো থাকবে সঙ্গে। লজ্জায় সংকোচে দেখলাম তারই কুটিরের এক অংশে আমাদের জন্য বিছানা করা হয়েছে। কৃতজ্ঞতায় মন ভরে গেল। নোয়াখালীর সেই শ্মশানের উপরে দাঁড়িয়ে শুধু আতঙ্ক অবিশ্বাস ও বিশৃঙ্খলার মধ্যে এই মহামানবের সর্বদিকের সকল ব্যবস্থার উপর কি সজাগ দৃষ্টি! কত ক্ষুদ্র, কত নগণ্য আমরা! কিন্তু যে কদিন তার সঙ্গে ছিলাম, স্নেহে করুণায় মমত্বে তিনি আমাদের অভিসিঞ্চিত করেছেন। দুঃখ করে বলতেন, এখানে তোমাদের খাওয়া দাওয়ার থাকার কত অসুবিধা হচ্ছে, গোলমালে কিছুই ব্যবস্থা করা যাচ্ছে না। শীতের রাত তখনও শেষ হয়নি, আকাশ তারায় ভরা। বাপুজির কুটিরের মধ্যেই প্রার্থনা সভায় বসলেন, নিয়মিত এক অধ্যায় গীতা পাঠ হলো, বেলা একটি ভজন গান গাইলেন। প্রার্থনার শেষে বাপু বললেন, এখনো সকাল হতে দেরি আছে, তোমরা শুয়ে পড়ো, সারাদিন বড় শ্রান্ত হয়েছ। আমরা শুতে গেলাম, কিন্তু দেখলাম তিনি লণ্ঠন জ্বালিয়ে একলা বসে লিখতে লাগলেন। ভোর হতে না হতেই গান্ধীজির ঐতিহাসিক পদযাত্রা শুরু হবে। সেদিনের সংবাদপত্র এই যাত্রাকে স্মরণীয় পরিক্রমা বলে অভিহিত করেছিল। তার সহযাত্রী হতে পারায় সেদিন নিজেকে কৃতার্থ বোধ করেছিলাম। ঘন সুপারি নারকেল বাগানের মধ্যে দিয়ে সরু পায়ে চলা পথে রামধুন গাইতে গাইতে দলটি এগিয়ে চলেছে। সবার আগে চলেছেন মানু ও বেলা, দুজনের দুকাঁধে হাত রেখে সেই মহামানব। গ্রামের মেঠো পথে সেই জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা হাওয়ায় যথেষ্ট গরম পোশাক পরেও যখন আমরা শীত বোধ করছি, অবাক হয়ে দেখলাম কটিবাস পরিহিত সেই তাপস সামান্য একখানি খদর চাদর গায়ে জড়িয়ে শিশির ভেজা পথে প্রায় নগ্ন পদে নির্বিকার চিত্তে চলেছেন। দুপাশের পোড়ো বাড়ি থেকে মেয়েরা শাঁখ বাজিয়ে হুলুধ্বনি দিতে দিতে বেরিয়ে আসছিল। বাপুজি প্রশান্ত হাস্যে তাদেরই দেয়া গ্যাদা ফুলের মালা তাদেরই গলায় পরিয়ে দিতে দিতে এগিয়ে চলেছেন সেই রিক্ত সর্বহারা মানুষের দল। অশ্রুসুক্ত চোখে এই মহামানবের পদধূলি নেবার জন্য কাড়াকাড়ি করেছে। দূর থেকে কাউকে ছুটে আসতে দেখলেই তিনি দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, প্রতিটি মানুষের দুঃখ বেদনা নিজের হাতে মুছে দিতে চেয়েছেন। ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা প্রসাদপুরে এসে পৌঁছলাম। এখানে এক রাত্রি আমরা ছিলাম। হঠাৎ গভীর রাত্রি, প্রায় তিনটার সময় আমার ঘুম ভেঙে গেল। দেখি বাপু আলো জ্বালিয়ে নিবিষ্ট চিত্তে কাজ করে চলেছেন। বুঝলাম ক্লিষ্ট মানুষের একান্ত সেবায় সারাদিন ব্যয় করেও তার বেদনার্থ মন অস্থির হয়ে ওঠে। বিনিত্র রজনী, তাই তিনি সকলের অগোচরে নিঃশব্দে যাপন করেন। পরের দিন নন্দীগ্রামে খাবার সময় তাকে জিজ্ঞাসা করেছিলাম, ত্রিপুরা নোয়াখালীতে তার এই পরিক্রমায় অপরাধী মানুষের মনে কোনো দাগ পড়েছে কিনা, তাদের মানসিকতার কি কোনো পরিবর্তন হয়েছে। প্রার্থনা সভায় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাপুজি বলেছিলেন, এই মুহূর্তে যদিও বড় রকমের পরিবর্তন তিনি লক্ষ্য করছেন না, তবু পরীক্ষামূলকভাবে হৃদয় পরিবর্তনের সাধনার পথই তিনি বেছে নিয়েছেন এবং আজীবন এই পথ ধরেই তিনি চলবেন। পরের দিন শিবির উঠিয়ে বিজয়নগরে পৌঁছলাম। এবার বিদায়ের পালা। বাপুজির কাছে গিয়ে বললাম, আপনারই একান্ত প্রচেষ্টায় ফাঁসির ঘরে গিয়েও যে জীবন ফিরে পেয়েছি তা যদি আপনার কোনো কাজে লাগে নিজেকে কৃতার্থ বোধ করব। একটু মৌন থেকে উত্তর দিলেন, মহাসাগরের তরঙ্গচ্ছ্বাস তোমরা দেখেছ, জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়েও পড়েছিলে, তাতে আত্মত্যাগের সঙ্গে উন্মাদনাও আছে, কিন্তু আমার পথ তো সম্পূর্ণ পৃথক, কার্য পদ্ধতিও আলাদা। তাতে দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগের মধ্য দিয়েই ছোট ছোট আদর্শগুলিকে রূপায়িত করতে হয়, তাতে চাই ধৈর্য, চাই সহনশীলতা, বহুদিনের শিক্ষায় তা আয়ত্ত করা যায়। তাই এই মুহূর্তে আমার কাজে তোমাকে তো নিতে পারবো না, তবে বেলা সুস্থ হয়ে উঠলে আমার প্রয়োজনে ওকে আমি ডাকবো, সেদিন কিন্তু আপত্তি করো না। বাপুজির পদধূলি নিয়ে আমরা দুজন বাইরে এসে দেখি গাড়ি তৈরি হয়ে অপেক্ষা করছে। গাড়িতে সারাক্ষণ আমরা নিঃশব্দে কাটালাম। এক পরম প্রিয় আত্মীয়র সঙ্গ থেকে বিচ্ছিন্ন হবার ব্যথায় সমস্ত মনটা ভারাক্রান্ত হয়ে রইল।